কুরবানি রে দেশেছে ঈদ ফিরে এসেছে, কুরবানি রে দেশেছে ঈদ ফিরে এসেছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله। شكل کے جانائی عید مبارک۔ عید الاضحى এর অনুষ্ঠান মালার মধ্যে যুক্ত হয়েছে আমাদের শাস্ত্র। এই অনুষ্ঠানে আমরা জানতে পারব সুস্বাস্থ্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর হিসেবে আমরা কি করতে পারি, কি করণীয়, কি বর্জনীয়। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ডক্টর সাহেবের মতামতও নেয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম। দর্শক শ্রোতা, আসুন ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে মাদানী চ্যানেল অনুষ্ঠানের সঙ্গ দেই এবং সঙ্গ দিয়ে অনুষ্ঠান পরিপূর্ণভাবে দেখি, শিখি এবং আমল করার নিয়ত করে। শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসনাদে আবি ইয়ালা প্রথম খণ্ড 354 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, আল্লাহ তাআলা আমার উম্মতের ব্যাপারে আমাকে যে নিয়ামত দান করেছেন আমি তার কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় পতিত হলাম। সেই নিয়ামত হল আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা দুরুদে পাকের ফজিলত জেনেছি, একবার দুরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দর্শক শ্রোতা, সুস্থতা ও অসুস্থতা, সুস্বাস্থ্য, এগুলো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। অনেকে মনে করতে পারেন অসুস্থতা কীরকম নিয়ামত, এটাও নিয়ামত। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক আমাকে অসুস্থতা দিয়েছেন তিনিই সুস্থ করবেন। হাদিসে কারিমার মধ্যে আসছে যে মুমিন অসুস্থ হয় আর সেই রোগে সে ইন্তেকাল করে, সে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন এর বিনিময়ে। আর যদি এই রোগ থেকে সে মুক্তি পায় আল্লাহ পাক তাকে নতুন রক্ত মাংস দান করে থাকেন। সুবহানাল্লাহিল হামদি। তাহলে বোঝা গেল এটাও এক ধরনের নিয়ামত। কিন্তু আজকের কথা হবে সুস্বাস্থ্য নিয়ে। সুস্বাস্থ্য মহান রব তাআলার যে নিয়ামত, এটা আমরা এভাবে বলে থাকি, যেমন স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি কারো স্বাস্থ্য ভালো না থাকে, শরীর ভালো না থাকে, তাহলে সে যেমন দুনিয়ার জমিনের মধ্যে, সমাজের মধ্যে, নিজের ঘরের মধ্যে, অফিসের মধ্যে কোনো প্রকার কাজে আসে না, আর অন্যরা তাকে বঞ্চনার দৃষ্টিতে দেখে, তেমনইভাবে সুস্বাস্থ্য যদি হয় তাহলে সে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং নিজের জন্য বয়ে আনে আল্লাহ পাকের রহমত, উপকারিতা। সুবহানাল্লাহি ওয়াহামদি, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম ইরশাদ করেন যে একজন ভগ্ন স্বাস্থ্যবান, মানে যার স্বাস্থ্য নেই, এমন মুমিন যার স্বাস্থ্য রয়েছে, সুস্বাস্থ্য রয়েছে, তার থেকে উত্তম, শ্রেষ্ঠ আল্লাহ পাকের নিকট। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য দেখুন, অসুস্থতার আগেই আমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত। যদি আমরা সেই সজাগ দৃষ্টি না রাখি তাহলে আমরা অসুস্থ হয়ে যাব, আর অসুস্থ হয়ে গেলে প্রথমত নিজের ক্ষতি হবে। নিজের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। তেমনই আল্লাহ পাকের ইবাদত করাও সম্ভব নয়। আপনি আমি অসুস্থ হলে না নামাজ পড়তে আমাদের দিল মন ভালো লাগবে, না রোজা রাখতে পারবো, হজের মৌসুম চলছে না হজ করতে পারবো, না কায়িক পরিশ্রম করে কোনো আল্লাহর ইবাদত আমরা করতে পারব। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন, যে পাঁচটি জিনিসের কাছে পাঁচটি জিনিস প্রাধান্য দাও তোমরা। নাম্বার এক, মৃত্যু হওয়ার আগেই তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাও, অর্থাৎ জীবনকে তুমি মূল্যবান মনে করো। তোমার মৃত্যু আসার আগেই তোমার যে হায়াত রয়েছে, এই হায়াতকে তুমি গনিমত মনে করে এর মধ্যে ইবাদত বন্দেগী করতে থাকো। নাম্বার দুই, বুড়ো হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে নিজের যৌবনকে কাজে লাগানো। যারা বৃদ্ধ হয়েছে নিঃসন্দেহে তারা বলতে পারবে যৌবনের কি তাদের কেমন ই লেগেছিল, কিন্তু যৌবনে সে ইবাদত বন্দেগী করেনি। সেজন্য হাদিসে কারিমার মধ্যে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দরস দিচ্ছেন, আপনাকে আমাকে হুকুম করছেন, তোমরা বৃদ্ধ হওয়ার পূর্বেই নিজের যৌবনকে কাজে লাগাও। কেননা যৌবন একটা মূল্যবান জিনিস, আল্লাহর ইবাদত এই যৌবনকালের হিসেব আল্লাহ পাক নেবেন, যৌবনকালের হিসেবই আল্লাহ পাকের কাছে দিতে হবে। নাম্বার তিন, দারিদ্রতার আগে সচ্ছলতার মূল্য দাও, সচ্ছলতাকে তুমি গ্রহণ করো। তোমার দারিদ্র আসার পূর্বেই তোমার যে সচ্ছলতা রয়েছে এ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করো, দিনের খিদমত করো, কেননা দারিদ্র আসতে সময় লাগবে না। আর নাম্বার চার, অসুস্থতার আগে সুস্বাস্থ্যকে তুমি গনিমত মনে করো, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে, অসুস্থ হয়ে ঘরে ফিরে এসেছে অথবা হসপিটালে গিয়েছে, এমন আপনি দেখে থাকবেন। তো সেজন্য বলা হয়েছে হাদিসে কারিমার মধ্যে, অসুস্থ হওয়ার পূর্বে স্বাস্থ্য, সুস্বাস্থ্য যে রয়েছে আমার একে গনিমত মনে করতে হবে। আর নাম্বার পাঁচ, ব্যস্ততার আগে অবসরকে কাজে লাগাও। কেননা ব্যস্ততা এমন একটা জিনিস, দেখুন অনেক নওজোয়ানের সময় তিনি এত ব্যস্ত থাকেন না, অবসর থাকেন, কিন্তু এই অবসর সময়কে বিভিন্ন কুকাজে ব্যয় করে থাকে, সুকাজে নয়, ভালো কাজে আমরা ব্যয় করতে পারি না। এজন্য যে অবসর টাইমটা আমাদের মিলে যায় এই অবসর টাইমকে আমরা ভালো কাজে ব্যয় করি। তাহলে বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্যকে সৎ কাজে ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেছেন সুস্বাস্থ্যকে কাজে লাগাও, সুস্বাস্থ্যকে রক্ষা করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমাদেরকে সুস্বাস্থ্যের প্রতি অবশ্যই এই নেয়ামতের কদর করতে হবে, কেননা নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, আমরা কিন্তু আল্লাহ পাক যে আমাদের নেয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যে আমাদের অঢেল নেয়ামত দিয়েছেন, আমরা অনেকেই মনে করি আমাকে কি দিয়েছেন আল্লাহ পাক, আমাকে কি, আমার কিছু নেই। প্রায় বলা হয় আমার বাবা মা কিছু দিয়ে যায়নি, আমি যা করেছি আমি করেছি, আমার কিছু নেই, আমি অসহায়, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন আল্লাহ পাক কোরআনুল মজিদের মধ্যে সূরা নাহল 14 পারা আয়াত নাম্বার 18 এর মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, কঞ্জুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করো তবে সেগুলো সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ পাকের যে নেয়ামত, যে অনুগ্রহ, যে দয়া আমাদের প্রতি, এটা আমরা গণনা করে শেষ করতে পারব না। বান্দার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যত নেয়ামত রয়েছে, সুস্বাস্থ্য, সুস্থ শরীর, বিপর্যয় থেকে মুক্ত দেহ, সুস্থ চোখ, সুস্থ বিবেক, এমন শ্রবণ শক্তি যা বিষয়কে বুঝতে সাহায্য করে, হাত দ্বারা ধরা, পা দিয়ে চলাফেরা করা, ইত্যাদি ইত্যাদি আরও যত নেয়ামত রয়েছে আল্লাহ পাক বান্দাকে দান করেছেন, যা বান্দার দিনী এবং দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য সৃষ্টি করা হয়েছে। সকল বস্তু এতই বেশি যে এর গণনা করা সম্ভব নয়। এমনকি যদি আল্লাহ তাআলার ছোট্ট কোনো নেয়ামতের মারেফত, পরিচয় লাভের চেষ্টা করে, এজন্য অর্জন করতে পারবে না। তো দেখুন আল্লাহ পাক আমাদেরকে এই যে নেয়ামত দিয়েছেন সুস্বাস্থ্য, এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আজকাল আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি, হার্ট অ্যাটাক বেড়েই চলছে, ডায়াবেটিক্স বেড়েই চলছে, উচ্চ রক্তচাপ বেড়েই চলছে, ইত্যাদি ইত্যাদি আরও অসংখ্য রোগের মধ্যে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি, এখন চলছে কুরবানি, কোরবানি আমরা দিয়েছি অথবা আমরা দিব, তো এ সময় সবাই গোশত আমরা আহার করে থাকি কম বেশি। যারা আহার করেন না সারা বছরে তারাও এ সময় গোশত আহার করেন করে থাকেন। কোরবানির পশু যখন কোরবানি হয় সবার মাঝে এই গোশত বিলিয়ে দেওয়া হয়, গরিব মিসকিন সবার, ফকির সবাইকে এই গোশত দেওয়া হয় এবং সবাই এই সময়টাতে গোশত খেতে পারেন। এবং সাধারণত দেখা যায় গোশত ফ্রিজিংও করা হয় এবং দীর্ঘদিন ধরে খাওয়া হয়, তাই না? এখন আমরা এ ব্যাপারে ইনশাআল্লাহুল করিম আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কতটুকু গোশত আহার করা দরকার, কীভাবে সিদ্ধ করা দরকার এবং এটা আহার করলে আমার কী লাভ হতে পারে, আমি কী ক্ষতি হতে পারে, কেউ ডায়াবেটিক্সের রোগী রয়েছেন তো তার জন্য কীভাবে খেতে হবে, কেউ হার্টের রোগী রয়েছেন, উচ্চ রক্তচাপ রয়েছে তো ওই ব্যক্তির জন্য কী নির্দেশনা রয়েছে, কারো অ্যালার্জি রয়েছে তার জন্য কী নির্দেশনা রয়েছে। গোশত তো খেতেই হবে, কোরবানির গোশত, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং গোশত কো সুন্নতে কারিমাও রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম খাদ্য বলেছেন গোশতকে এবং তিনিও আহার করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন খাও পান করো, কোরআন মাজিদের মধ্যে আসছে, হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা অবলম্বন করো, খাও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। শরীরের জন্য একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে আঁশযুক্ত খাবার। আপনারা শুনে থাকবেন, আঁশযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীর অনেকটা ভালো থাকে। এটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়তা রয়েছে, নানা ধরনের আঁশযুক্ত খাবার। আর এই আঁশযুক্ত খাবার আমরা কীভাবে খেতে পারি, ডাক্তাররা পুষ্টিবিদ যারা রয়েছেন তারা কিন্তু প্রায় মেনুর মধ্যে এই আমাদের আঁশযুক্ত খাবার রাখার জন্য বলে থাকেন। যাদের আপনার কনস্টিপেশন রয়েছে, কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরকেও বলা হয় আঁশযুক্ত খাবার খাবেন। পেটে যাদের বিশেষ সমস্যা থাকে তাদেরকে আঁশযুক্ত খাবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে। এই আঁশযুক্ত খাবারটা আসলে কি? আঁশযুক্ত খাবারের ব্যাপারে বলা হয়েছে যে উদ্ভিদ জাতীয় কিংবা উদ্ভিদ হতে প্রাপ্ত যে কোনো ধরনের শাক সবজি ফলমূল এর মধ্যে আঁশ থাকে। এবং খাবারের যে অংশটুকু আমাদের পরিপাকতন্ত্র হজম করতে পারে না কিংবা শোষণ করতে পারে না সেটুকুই আঁশযুক্ত খাবার। মানুষের পরিপাকতন্ত্র শর্করা আমিষ কিংবা চর্বিজাতীয় খাবার হজম ও শোষণ করতে পারলেও সেলুলোজ নির্মিত উদ্ভিদ হজম করতে পারে না। তো এখন কথা হচ্ছে আঁশযুক্ত খাবারের যে প্রয়োজনীয়তা রয়েছে এটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই উত্তম একটা খাদ্য। এই আঁশযুক্ত খাবার যেমন ইসবগুলের ভুষি পানিতে গুলে খেলে তা পরিপাকতন্ত্রে গিয়ে পানি শোষণ করে স্ফীত হয়ে জেলির মতো আকার ধারণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে পরিপাকতন্ত্রকে কোষ্ঠকাঠিন্যের ন্যায় রোগ হতে মুক্ত রাখে। আঁশজাতীয় একটি খাবার, এজন্য আমাদের এই আঁশজাতীয় খাবারের ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক সুস্থতা খুব জরুরি রয়েছে, আর এই মানসিক সুস্থতার জন্য খাদ্যের ভূমিকা রয়েছে। আমরা কি খাবার গ্রহণ করছি, আমি কি খাচ্ছি, সেই খাবারগুলো আমার শরীরে আপনার গিয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং পাশাপাশি আমাদের মানসিক টেনশনও চলে আসে। যেমন ধরুন আমরা যদি দেখে থাকি তাহলে দেখা যায় একটি গবেষণায় যাদের খাবারের মধ্যে বেশি শাকসবজি ফল বাদাম শস্য মাছ আপনার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্য মাছের তেলের সাপ্লিমেন্ট গ্রহণ করেছে তাদের আপনার কন্ট্রোল গ্রুপের মধ্যে বিষণ্ণতা কমে গেছে। আবার আর্লি এজ যাদের রয়েছে জন্ম থেকে 8 বছর বয়স, কম পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্য, বেশি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, পরিশোধিত কার্বোহাইড্রেট এবং প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ শৈশব ও কৈশোরকালে দুর্বল মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। অপুষ্টি ও অতিপুষ্টির কারণে শারীরিক সমস্যা তৈরি হয়। তো আমরা জানি যে স্থূলতা মুটিয়ে যাওয়া, যারা মোটা হয়ে যায় আমরা, মেদ বুড়ি বেড়ে যায়, তো তাদের একাধিক কারণ আছে। আবার অসম খাদ্য অভ্যাসের কারণেও আমরা মুটিয়ে যেতে পারি, স্থূলতা হতে পারে। স্থূলতা মানসিক স্বাস্থ্যের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে। যাদের স্বাস্থ্য বেড়ে যায়, মোটা হয়ে যায়, তাদের কিন্তু মানসিক সমস্যাও বেড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো থেকে হেফাজত করুন। এই রোগ থেকে বাঁচার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আমাদের খুবই জরুরি। জিঙ্ক এমন একটা জিনিস যা আমরা হয়তো অনেকেই জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার খাদ্যে জিঙ্ক কম থাকলে তা বিষণ্ণতার কারণও হয়। জিঙ্ক আমাদের স্মৃতিশক্তি ধরে রাখে। দই, মাছ, গরুর মাংস, ডিম, দুধ, পনির, মিষ্টি কুমার, তারপরে আপনার মিষ্টি কুমড়ার বিচি, মাশরুম, তিল, চীনাবাদাম, কাজু বাদাম, পালং শাক, এগুলোর মধ্যে অত্যাধিক পরিমাণে জিঙ্কের উৎস রয়েছে। এগুলো আমরা খাবারের সাথে অ্যাড করতে পারি। এরপরে ধরুন নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য ডক্টররা বলে থাকেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটি মুড চিন্তা করতে এবং চিন্তাকে উন্নত করতে সাহায্য করে, মুড ভালো রাখে। ওমেগা থ্রি হলো অসম্পৃক্ত ফ্যাট যা মূলত মাছের তেলে পাওয়া যায়, তবে সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায়, ইলিশ, টোনা, স্যামন, সার্ডিন মাছ ছাড়াও কিছু খাবারে পাওয়া যায়, যেমন আখরোট, তারপরে চিয়া সিড এখন অত্যাধিক বাজারে পাওয়া যাচ্ছে এবং অনেকেই গ্রহণ করছেন এই খাবারটি, তারপরে আপনার সয়াবিন, সবুজ পাতাওয়ালা সবজি। প্রতিদিন চাহিদা মতো যদি আমরা খেতে পারি তাহলে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা পেতে পারি, যাতে করে আমাদের এই মুড এবং চিন্তাশীলতা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবে। এছাড়া আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ক্লান্তি দূর করতে আপনার খুবই সহায়তা করে, চঞ্চলতা নিয়ে আসে, কাজের মধ্যে স্প্রিয়া নিয়ে আসে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন, কাঠবাদাম, গ্রিন টি, লাল আটা, বাদাম, এর মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। B12 অনেকে আমরা গ্রহণ করে থাকি সাপ্লিমেন্ট বাজার থেকে নিয়ে, ঔষধি দোকান থেকে নিয়ে। এই ভিটামিনের অভাবে অবসাদ, ক্লান্তি, বিরক্তি, মানসিক চাপ, হতাশার মতো সমস্যা হয়, আপনার ভুলে যাওয়া রোগও সৃষ্টি হয়ে থাকে। তো ভিটামিন B12 ঘাটতির কারণে এই ধরনের রোগ হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তাই স্মৃতিশক্তিকে ভালো রাখার জন্য ভিটামিন B12 জাতীয় খাদ্য আমাদের গ্রহণ করা প্রয়োজন। এটা দুধ, ডিম, পনির, কম চর্বিযুক্ত দইয়ে ভিটামিন B12 পাওয়া যায়। ভিটামিন সি আমরা সকলেই জানি, খাদ্য তালিকার মধ্যে আমরা অনেকেই রাখি। এর মধ্যে আপনার অক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং দেখা যায় যে দ্রুত ঘা শুকিয়ে ফেলে। এই ভিটামিন সি বিষণ্ণতা কমাতে সাহায্য করে, মস্তিষ্কের যে রক্ত চলাচল এটাও বাড়িয়ে দেয়। এবং এই কাজগুলো, অর্থাৎ এই যে ভিটামিন সি আমরা কীভাবে পাবো, এখন দেখা যায় ভিটামিন সি এমনিতেই খাদ্যের মধ্যে রয়েছে, এগুলো না খেয়ে আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকি, এগুলো ডক্টরের পরামর্শ মতে গ্রহণ করা যেতে পারে। কিন্তু পরামর্শ হচ্ছে যেটা অর্গানিক খাবার রয়েছে, যেমন লেবু ও লেবু জাতীয় ফল ভিটামিন সির মানে খুবই উচ্চ, কমলা, আমলকি, জাম্বুরা, মালটা, বড়ই, কাঁচামরিচ, জাম, আঙ্গুর, পেঁপে, সবুজ শাকসবজি, এর মধ্যে ভিটামিন সি পাওয়া যায়, এগুলো আমরা খেতে পারি। আয়রন, এই আয়রনের অভাবে অ্যানিমিয়া, রক্তশূন্যতা দেখা দেয় আর বিষণ্ণতা তৈরি হতে পারে। হিমোগ্লোবিনের অভাবে শরীরের যেমন নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, ঠিক একইভাবে মনোযোগের সমস্যা হতে পারে, কোনো কিছুতেই মনোযোগ দেওয়া যায় না। তাই আপনি কলিজা খেতে পারেন, এটা গরু বা খাসির কলিজা, গরুর গোশ, ডিম, ছোলা, আটা, সিমের বিচি, গুড়, খেজুর, কিশমিশ, কলা, জাম, আমড়া, তরমুজ, মেথি, পুঁই শাক, ছোলা শাক, কালো কচু শাক, পালং শাক, এর মধ্যে এই আয়রন বিশেষভাবে পাওয়া যায়। এগুলো দেখুন আল্লাহ পাকের কত বড় বড় নিয়ামত। এই নিয়ামতগুলো যদি আমরা সঠিকভাবে চর্চা করি, সঠিকভাবে আমরা ইউটিলাইজ করি নিজের জন্য। এখন আমরা একটা খেলে তো খাওয়াই শুরু করে দিই, আমের সিজন আমরা আম খেতেই থাকি, খেতেই থাকি, ভাই এত বেশি আম খেলে তো নিজের শরীরের ক্ষতি রয়েছে। যখন যা সামনে আসে কাঁঠালের সিজন তো কাঁঠাল খেতেই থাকি, তো খাবেন পরিমিত খেতে হবে, ডক্টরের পরামর্শ নিয়ে আপনি খাবেন। যদি আপনি রোগাগ্রস্ত হন তাহলে প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে ডক্টরের পরামর্শ নিয়ে করবেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া সুস্বাস্থ্য ধরে রাখার জন্য, সুস্বাস্থ্যতার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য তিনি বলেন প্রত্যেক 4 মাস পর পর আপনি লিপিড প্রোফাইল, আপনার কোলেস্ট্রলের মাত্রা কেমন আছে, ইউরিক অ্যাসিড কী অবস্থা, আপনার কিডনির কী অবস্থা রয়েছে, লিভার ফাংশন কী অবস্থা, এই টেস্টগুলো আমাদের করা উচিত। বেশি টাকা খরচ হয় না, কিন্তু অনেকে আমরা ডায়াবেটিস চেক করানো উচিত, ব্লাড র্যান্ডম এগুলো চেক করা উচিত। এখন অনেকে আমরা চেক করি না, চেক আপ করি না কেন? আরে ভাই, চেক আপ করালে যদি ডায়াবেটিক ধরা পড়ে তো খাবার দাবার বন্ধ হয়ে যাবে, এরকম কিছু নয়। যদি শুরুতেই ধরা পড়ে, আপনি ডায়াবেটিক চেক করাচ্ছেন না, হঠাৎ করে আপনি চেক করাচ্ছেন ডায়াবেটিস অনেক বেশি বেড়ে গেল, আপনার কিডনি ফেল করে দিল, তখন আপনি কোথায় যাবেন? এর কারণ কি? আপনি চেক করাননি, আপনি লিপিড প্রোফাইল চেক করাচ্ছেন না, আপনি এমন একটা টাইমে গিয়ে চেক করিয়েছেন, এমন একটা সময় ধরা পড়েছে আপনার হার্টের মধ্যে অনেকগুলো ব্লক হয়ে গেছে, আপনি কি করবেন? আপনি সিরাম কেরাটিনিন কিডনির যে টেস্ট আপনি করাচ্ছেন না, এমন একটা সময় গিয়ে আপনি করাচ্ছেন যেখানে আপনার কিডনি অনেক ওভার হয়ে গেছে, অল্প কিছু বাকি রয়েছে, লিভারেরও সেম সমস্যা। এই অর্গানগুলো কেমন থাকে, কেমন আছে, এগুলো আমাদের চেক করানো উচিত। যথারীতি যদি আমরা চেক করাই তাহলে আল্লাহ পাক চাহে তো আমরা হয়তো নিজেরাও কষ্ট থেকে বাঁচবো, পরিবারবর্গও বাঁচবে, পাশাপাশি টাকাও বাঁচবে। এখন হয়তো মনে হচ্ছে যে অনেকগুলো টাকা লাগবে আমাকে ই করার জন্য, টেস্ট করার জন্য, এই জন্য আমি করাচ্ছি না, কিন্তু করিয়ে নেওয়া উচিত। 4 মাস করাতে না পারলে 6 মাস অন্তর করান, আপনার বছরে একবার করান, করিয়ে দেখুন যে আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, এবং করালে ভালো ডায়াগনস্টিক সেন্টার দিয়ে করাতে, অথেন্টিক দিয়ে করাবেন, যাতে করে এগুলো ভালো ধরা পড়ে। আল্লাপাক আমাদেরকে সুস্থতা দান করুন। নিঃসন্দেহে সুস্থতা আল্লাপাকের অনেক বড় নেয়ামত, আর এই যা কিছু বয়ান করলাম সুস্থ থাকার জন্যই তো বলা হলো। আপনি টেস্ট কেন করাবেন? সুস্থতা লাভের জন্য। আপনি এই খাবার খাদ্যগুলো কেন গ্রহণ করবেন? সুস্থতা লাভের জন্য, তাই না? পরিমিত পানি আমরা পান করি না, পরিমিত পানি পান করা উচিত, যতটুকু আমার পানি পান করা দরকার। আমরা পরিমিত ঘুমাই না, একজন সুস্থ মানুষ 6 থেকে 7 ঘন্টা ঘুমানো প্রয়োজন, আমরা ঘুমাই না। ডক্টরের ভাষ্য মতে যদি আমরা না ঘুমাই, রাতে না ঘুমাই, এখন অধিকাংশের, মানে অধিকাংশ বললেও ভুল হবে, অনেক ঘরে ছোট বাচ্চা তাদেরকেও আমরা মানে রাতে ঘুম পাড়াতে পারি না, রাত 1টা 2টা 3টা বেজে যায়। তো ডক্টরের ভাষ্য মতে যারা রাতে ঘুমায় না তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তো দেখুন আমরা কোন দিকে এগোচ্ছি। সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি আমরা, রাতভর আমরা ফোন নিয়ে থাকি, ঘুমাই না। এই সময়টা ঘুমানো দরকার, 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন আমাদের, 6, 7, 8 ঘন্টা ডক্টররা বিভিন্নভাবে বলে থাকেন, এগুলো করা উচিত। ঠিকমতো খাবার আমরা খাই না, সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে, রাতের খাবার সেই সেহরির সময়। তো এগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সুস্বাস্থ্য লাভের জন্য আমাকে একটা ইর মধ্যে নিয়ে আসতে হবে। নামাজ আমরা পাচক তো পড়ি না, আমাদের শরীরে জগিং করা দরকার, ব্যায়াম, কায়িক পরিশ্রম করা দরকার, এগুলো আমরা করি না। নামাজের মধ্যেও একটা নর্মালি ব্যায়াম হয়ে যায়, তো আল্লাহ সন্তুষ্ট নামাজ আদায় করি, পাশাপাশি কি আমরা, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন বলেন যে প্রতিদিন ডেইলি কমপক্ষে 30 মিনিট হাঁটুন সুস্বাস্থ্য অধিকারের জন্য, সুস্বাস্থ্য লাভের জন্য। আর সুস্বাস্থ্য যদি আপনার থাকে, শরীর যদি ভালো থাকে, তাহলে আপনার, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবেন, আল্লাহ পাকের নেয়ামত, নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারবেন, আপনি রাত জেগে ইবাদত করতে পারবেন, নফল নামাজ বেশি পড়তে পারবেন। এখন যার মনে করেন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, গোড়ালিতে ব্যথা, সে কীভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে? সে তো চেয়ারে বসে নামাজ আদায় করছেন, তার স্বাস্থ্যের তিনি খেয়াল রাখেননি, এখন এই অবস্থা হয়েছে। যদি স্বাস্থ্যের খেয়াল রাখতেন তাহলে তো এই অবস্থা হতো না। রোজা অনেকে রাখতে পারেন না, বলে আমি অসুস্থ, পেটে ব্যথা হয়, গ্যাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করুন। কোরবানির গোশত অবশ্যই খাবেন, কিন্তু পরিমিত খাবেন, ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, এবং যারা পাকাবেন তারা অবশ্যই যেন এটাকে নরম করেন, নরম করে পাকাবেন, ইনশাআল্লাহুল করিম। এটা শক্ত গোশতের চেয়ে নরম গোশতটা আপনার জন্য অত্যধিক ভালো হবে, এবং ডক্টরের যে পরামর্শ রয়েছে আপনার সেই অনুপাতে খাবেন, এমন নয় আরে খেয়ে দে তারপরে মরি, এমন অনেকে বলে যে খেয়ে দে নেই এরপরে চলে গেলে গেলাম, খেয়ে তো নেই, আপনার জীবনের মূল্য রয়েছে অনেক। ইবাদত করুন, বন্দেগী করুন সুস্বাস্থ্যের সাথে, আর সুস্বাস্থ্য লাভের জন্য আপনি পরিমিত খাবার গ্রহণ করুন, ডক্টরের পরামর্শ নিন, আল্লাহ পাক আমাদেরকে সুস্বাস্থ্য নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে আফিয়াত নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, আমরা পরীক্ষার উপযোগী নই, আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আজকের এই খুশির সময়, ঈদের সময় আমাদের পিতা মাতা যারা পরিবারবর্গের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, যাদের পিতামাতা রয়েছে তাদের কাছে যাই, তাদের জন্য ভালো কিছু নিয়ে যাই, ইন্তেকাল করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আজ এ পর্যন্তই, আবার কখনো দেখা হবে আমাদের স্বাস্থ্য অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম।
কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।